আমেরিকার ভবিষ্যৎ এবং ১৮ জুলাই ২০২০ সংখ্যা ২। বার্তাটি খাওয়া।
কৃপাকাল বন্ধ হওয়ার ঠিক আগে একটি আদেশ দেওয়া হয়, এই গ্রন্থের ভাববাণীর বাক্যগুলি সিল করো না।
আর তিনি আমাকে বললেন, এই পুস্তকের ভবিষ্যৎবাণীর কথাগুলিকে সিলমোহর করো না, কারণ সময় আসন্ন। যে অন্যায় করে সে যেন আরও অন্যায় করুক, যে অপবিত্র সে যেন আরও অপবিত্র হোক, যে ধার্মিক সে যেন আরও ধার্মিকতা করুক, আর যে পবিত্র সে যেন আরও পবিত্র হোক। প্রকাশিত বাক্য ২২:১১।
প্রকাশিত বাক্যের পঞ্চম অধ্যায়ে ঈশ্বর পিতা তার সিংহাসনে আসীন এবং তার হাতে একটি পুস্তক রয়েছে যা ৭টি মোহর দিয়ে সিল করা।
আর আমি দেখলাম সিংহাসনে বসে থাকা তার ডান হাতে একটি পুস্তক, সেটিতে ভেতরের দিকে ও বাইরের দিকেও লেখা ছিল এবং তা ৭টি সিল মোহর দিয়ে সিল করা ছিল। প্রকাশিত বাক্য ৫:১৬।
প্রথম পদ থেকে শুরু হওয়া বর্ণনাটি যখন অধ্যায় ৭ পর্যন্ত এগিয়ে চলে, তখন আমরা দেখি যে যীশু যিহূদা গোত্রের সিংহ হিসেবে যিনি উপস্থাপিত, তিনিই পিতার হাত থেকে পুস্তকটি গ্রহণ করেন এবং ধারাবাহিকভাবে মোহরগুলো খুলতে শুরু করেন। যখন তিনি ষষ্ঠ মোহরটি খুলে সেই মোহর দ্বারা উপস্থাপিত বার্তাটি প্রকাশ করেন, তখন ষষ্ঠ অধ্যায়টির সমাপ্তি ঘটে। এটি একটি প্রশ্ন দিয়ে শেষ হয়, যা আমাদেরকে সপ্তম অধ্যায়ে নিয়ে যায়, যেখানে আমরা ষষ্ঠ অধ্যায়ের শেষ পদে উত্থাপিত প্রশ্নটির উত্তর পাই।
কারণ তার ক্রোধের মহাদিন এসে গেছে এবং কে দাঁড়াতে পারবে? প্রকাশিত বাক্য ৬:৭।
সপ্তম অধ্যায়ে ১,৪৪,০০০ এবং বৃহৎ জনসমষ্টির পরিচয় দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায়ে ঈশ্বরের লোকদের উপস্থাপনের পর আমরা দেখি সিলমোহরগুলোর সপ্তম এবং শেষটি খোলা হচ্ছে। প্রকাশিত বাক্য গ্রন্থে যে আরেকটি সিলমোহরবদ্ধ ভবিষ্যৎবাণী আছে তা হল ১০ম অধ্যায়ের ৭টি বজ্রধ্বনি। সরল কথায়, প্রকাশিত বাক্য গ্রন্থে যে একমাত্র ভবিষ্যৎবাণী সিলমোহরবদ্ধ এবং অনুগ্রহকাল শেষ হওয়ার আগে যা উন্মোচিত হতে পারে সেটি হল ৭ বজ্রধ্বনি।
বহু বছর না হলে কয়েক দশক ধরে ফিউচার ফর আমেরিকা ৭টি বজ্রধ্বনি কী নির্দেশ করে তা চিহ্নিত করে আসছে। ৭টি বজ্রধ্বনি ১৮ আগস্ট ১৮৪০ থেকে ২২ অক্টোবর ১৮৫৪ পর্যন্ত মিলারাইট আন্দোলনের ইতিহাসকে নির্দেশ করে। সিস্টার হোয়াইট এই সত্যটি নিশ্চিত করেন এবং যোগ করেন যে ৭টি বজ্রধ্বনি আরও ভবিষ্যৎ ঘটনাবলী যা তাদের ক্রমানুসারে প্রকাশিত হবে তাও নির্দেশ করে। যারা এই ভবিষ্যৎবাণীমূলক বাস্তবতাগুলোর সঙ্গে অপরিচিত তাদের জন্য হাবাক্কুকের টেবিলস মনহে এই তথ্যগুলোর একটি বিস্তারিত উপস্থাপন পাওয়া যায়।
অতীতে ৭টি বজ্রধ্বনি বিষয়ে যে সত্য উপস্থাপিত হয়েছে তা এখনও সত্য, কিন্তু এ বছরের আগস্ট মাস থেকে প্রভু এই বিষয়গুলোর ওপর থেকে তার হাত সরিয়ে নিয়েছেন এবং আরও বোঝাপড়া প্রকাশিত হয়েছে। আমরা প্রকাশিত বাক্যের ১০ম অধ্যায় থেকে শুরু করব, তারপর অধ্যায়টি সম্পর্কে সিস্টার হোয়াইটের ভাষ্য বিবেচনা করব। এটি করার আগে আমাদের ৭টি বজ্রধ্বনি বিষয়ক বিবেচনার সঙ্গে সম্পর্কহীন দুটি বিন্দু চিহ্নিত করতে হবে।
প্রথমত, ৭টি বজ্রধ্বনির যে সত্য এখন উন্মোচিত হয়েছে তার সঠিক পরিচয় স্থির করতে এবং ৭টি বজ্রধ্বনি যা যা প্রতিনিধিত্ব করে সেগুলোকে যথাস্থানে বসাতে সত্যের বেশ কয়েকটি ধারার প্রয়োজন হবে। এখানেই আমি প্রার্থনা করি সন্তদের ধৈর্য প্রকাশ পায়। এর সঙ্গে যুক্ত দ্বিতীয় বিষয়টি হল এই প্রবন্ধগুলোর অডিও উপস্থাপনা তৈরি করে এমন প্রোগ্রামটির পড়া ও বলা, এই দুয়ের সময়সীমা নির্দিষ্ট, এটি নির্ধারিত সময়ের বেশি চলতে পারে না। প্রতিটি প্রবন্ধকে সেই সময়সীমার মধ্যে রাখতে হবে। এই অধ্যয়ন শুরু থেকেই আমি আপনাদের জানাচ্ছি যে ৭টি বজ্রধ্বনি যে সত্য প্রতিনিধিত্ব করে তা প্রতিষ্ঠা করতে কয়েকটি প্রবন্ধ লাগবে। এবার ১০ম অধ্যায়ে আসি।
আমি স্বর্গ থেকে আরেক শক্তিশালী স্বর্গদূতকে নেমে আসতে দেখলাম, যিনি মেঘে আচ্ছাদিত এবং তার মাথায় ছিল একটি রামধনু। তার মুখ যেন সূর্যের মতো এবং তার পা যেন অগ্নিস্তম্ভের মতো। তার হাতে ছিল একটি খোলা ছোট বই এবং তিনি তার ডান পা সমুদ্রের উপর আর বাঁ পা স্থলের উপর রাখলেন এবং উচ্চস্বরে ডাক দিলেন, যেমন সিংহ গর্জন করে। আর তিনি যখন ডাক দিলেন তখন ৭টি বজ্র তাদের বাক্য উচ্চারণ করল। আর যখন সেই ৭টি বজ্র তাদের বাক্য উচ্চারণ করল আমি লিখতে উদ্যত হলাম, কিন্তু আমি স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর শুনলাম যা আমাকে বলল, ৭টি বজ্র যে বিষয়গুলো উচ্চারণ করেছে সেগুলো সিল করে রাখো এবং সেগুলো লিখো না। আর যাকে আমি সমুদ্রের উপর ও স্থলের উপর দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেই স্বর্গদূত স্বর্গের দিকে তার হাত তুললেন এবং শপথ করলেন, তার নামে যিনি যুগে যুগে জীবিত, যিনি সৃষ্টি করেছেন স্বর্গ এবং তাতে যা কিছু আছে, এবং পৃথিবী এবং তাতে যা কিছু আছে, এবং সমুদ্র এবং তাতে যা কিছু আছে, যে আর সময় থাকবে না, কিন্তু সপ্তম স্বর্গদূতের কণ্ঠধ্বনির দিনগুলোতে যখন সে ধ্বনি করতে শুরু করবে, তখন ঈশ্বরের রহস্য সম্পূর্ণ হবে, যেমন তিনি তার দাস নবীদের কাছে ঘোষণা করেছেন। আর যে কণ্ঠস্বর আমি স্বর্গ থেকে শুনেছিলাম, সেটি আবার আমার সঙ্গে কথা বলল এবং বলল, যাও, সমুদ্রের উপর ও স্থলের উপর দাঁড়ানো স্বর্গদূতের হাতে যে খোলা ছোট বইটি আছে তা নিয়ে নাও। আমি স্বর্গদূতের কাছে গিয়ে তাকে বললাম, আমাকে সেই ছোট বইটি দাও। তিনি আমাকে বললেন, এটি নাও এবং খেয়ে ফেলো, এটি তোমার পেটে তিক্ত করবে, কিন্তু তোমার মুখে মধুর মতো মিষ্টি হবে। আমি স্বর্গদূতের হাত থেকে সেই ছোট বইটি নিয়ে তা খেয়ে ফেললাম। এটি আমার মুখে মধুর মতো মিষ্টি ছিল, আর আমি তা খেয়েই আমার পেট তিক্ত হয়ে গেল। আর তিনি আমাকে বললেন, তোমাকে আবার বহু জনগণ, জাতি, ভাষা ও রাজাদের সামনে ভবিষ্যৎবাণী করতে হবে। প্রকাশিত বাক্য 10:1-11।
দশম অধ্যায় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিস্টার হোয়াইট বলেন,
জোহনকে নির্দেশ দিয়েছিলেন যে পরাক্রমশালী স্বর্গদূত তিনি যীশু খ্রিস্ট ছাড়া আর কেউ নন। সমুদ্রের ওপর তার ডান পা এবং শুকনো ভূমির ওপর তার বাম পা স্থাপন করা, শয়তানের সঙ্গে মহাসংঘর্ষের শেষ পর্বগুলিতে তিনি যে ভূমিকা পালন করছেন তা প্রকাশ করে। এই অবস্থান সমগ্র পৃথিবীর ওপর তার সর্বোচ্চ ক্ষমতা ও কর্তৃত্ব নির্দেশ করে। এই সংঘর্ষ যুগে যুগে ক্রমশ আরও প্রবল ও দৃঢ়তর হয়েছে এবং চলতে থাকবে সেই সমাপনী দৃশ্য পর্যন্ত, যখন অন্ধকারের শক্তিগুলোর দক্ষ কার্যকলাপ তাদের চূড়ায় পৌঁছাবে। শয়তান দুষ্ট লোকদের সঙ্গে মিলিত হয়ে সারা বিশ্বকে এবং যারা সত্যের প্রতি প্রেম গ্রহণ করে না এমন গির্জাগুলিকে প্রতারণা করবে। কিন্তু সেই পরাক্রমশালী স্বর্গদূত মনোযোগ দাবি করেন। তিনি উচ্চস্বরে ঘোষণা করেন, সত্যের বিরোধিতা করতে শয়তানের সঙ্গে যারা এক হয়েছে তাদের কাছে তিনি তার কণ্ঠের শক্তি ও কর্তৃত্ব প্রদর্শন করবেন। এই সাতটি বজ্র যখন কথা বলল, তখন দানিয়েলের ন্যায় ক্ষুদ্র গ্রন্থ সম্বন্ধে জোহনের কাছে নির্দেশ আসে, সাতটি বজ্র যা বলেছিল তা শিলমোহর করে রাখো, এগুলো ভবিষ্যৎ ঘটনাসমূহের সঙ্গে সম্পর্কিত যা তাদের নিজ নিজ ক্রমে প্রকাশিত হবে। দিনসমূহের শেষে দানিয়েল তার নির্ধারিত অংশে দাঁড়াবেন। জোহন দেখেন যে ক্ষুদ্র গ্রন্থটি শিলমুক্ত হয়েছে, তখন পৃথিবীকে দেওয়ার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তায় দানিয়েলের ভবিষ্যৎবাণীগুলো তাদের যথার্থ স্থান পায়। ক্ষুদ্র গ্রন্থটি শিলমুক্ত হওয়াই ছিল সময় সংশ্লিষ্ট বার্তা। দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থ দুটি এক, একটি ভবিষ্যৎবাণী, অন্যটি প্রকাশ, একটি সিলমোহরিত গ্রন্থ, অন্যটি উন্মুক্ত গ্রন্থ। জোহান বজ্রধ্বনিসমূহ যে রহস্যসমূহ উচ্চারণ করেছিল সেগুলো তিনি শুনেছিলেন, কিন্তু সেগুলো না লেখার আদেশ তাকে দেওয়া হয়েছিল। জোহানকে দেওয়া বিশেষ আলোকপ্রাপ্তি যা সাত বজ্রধ্বনির মাধ্যমে প্রকাশিত হয়েছিল ছিল এমন ঘটনাবলীর একটি রূপরেখা যা প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার অধীনে ঘটবে। লোকদের পক্ষে এসব জানা শ্রেয় ছিল না, কারণ তাদের বিশ্বাসের অবশ্যই পরীক্ষা হওয়া দরকার। ঈশ্বরের বিধানে সর্বাধিক বিস্ময়কর ও অগ্রসর সত্যসমূহ ঘোষণা করা হবে। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তা প্রচারিত হওয়ার কথা ছিল, কিন্তু এই বার্তাগুলি তাদের নির্দিষ্ট কাজ সম্পন্ন না করা পর্যন্ত আরও কোনো আলো প্রকাশ করা হবে না। এরই প্রতীক হল সেই স্বর্গদূত যিনি এক পা সমুদ্রের উপর রেখে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর শপথ করে ঘোষণা করেন যে আর সময় থাকবে না। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি খণ্ড 7 নৈত্য ঘন।
11 আগস্ট 1848 এ যে পরাক্রমশালী স্বর্গদূত অবতরণ করলেন তিনি ছিলেন খ্রিস্ট, এবং তার হাতে এমন একটি বার্তা ছিল যা জোহনকে খেতে বলা হয়েছিল। জোহন যা খেয়েছিলেন তা ছিল একটি বার্তা, কিন্তু সেটি স্পষ্টতই এমন একটি বার্তা ছিল যা বিশ্বের জন্য নয়, ঈশ্বরের লোকদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এই অংশে কারা লক্ষ্যশ্রোতা তা বোঝা গুরুত্বপূর্ণ, কারণ খ্রিস্ট 11 আগস্ট 1848 অবতরণ করেছিলেন, যা প্রথম স্বর্গদূতের বার্তার ক্ষমতায়নের চিহ্ন, এবং এর মাধ্যমে কখন প্রথম স্বর্গদূতের বার্তা সমগ্র বিশ্বে বহন করা হবে তা চিহ্নিত হয়েছিল। কিন্তু জোহনকে যে ছোট পুস্তিকাটি খেতে বলা হয়েছিল
সেটি নির্দেশ করছে কখন প্রোটেস্ট্যান্ট বাদ তার নেতৃত্বের ভার মিলারাইটদের কাছে সমর্পণ করেছিল। যখন খ্রিস্ট সেই ছোট পুস্তিকা নিয়ে অবতরণ করলেন, তখন তিনি অরণ্যের মণ্ডলীর সঙ্গে তার চুক্তিমূলক সম্পর্কের অবসান ঘটাচ্ছিলেন এবং একই সঙ্গে মিলারাইট জনগোষ্ঠীকে তার নতুন মনোনীত চুক্তিবদ্ধ প্রজা হিসেবে চিহ্নিত করছিলেন। মিলারাইটরা ছিলেন এমন এক জনগোষ্ঠী যারা পূর্বে ঈশ্বরের প্রজা ছিলেন না। ভবিষ্যদ্বক্তারা কখনও একে অপরের বিরোধিতা করেন না।
আর তিনি আমাকে বললেন,
হে মানবপুত্র, তোমার পায়ে উঠে দাঁড়াও এবং আমি তোমার সঙ্গে কথা বলব। আর তিনি যখন আমার সঙ্গে কথা বললেন, তখন আত্মা আমার মধ্যে প্রবেশ করল এবং আমাকে পায়ে দাঁড় করাল, যাতে আমি তাকে শুনতে পেলাম যিনি আমার সঙ্গে কথা বলছেন। আর তিনি আমাকে বললেন, হে মানবপুত্র, আমি তোমাকে ইসরায়েলের সন্তানদের কাছে পাঠাচ্ছি, এক বিদ্রোহী জাতির কাছে, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা এবং তাদের পিতৃপুরুষরা আমার বিরুদ্ধে অপরাধ করেছে আজ পর্যন্ত, কারণ তারা নির্লজ্জ সন্তান এবং কঠোর চিত্ত। আমি তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি এবং তুমি তাদের বলবে, প্রভু ঈশ্বর এই কথা বলেন, আর তারা শুনুক বা অগ্রাহ্য করুক, কারণ তারা এক বিদ্রোহী গৃহ, তবুও তারা জানবে যে তাদের মধ্যে একজন নবী ছিল। আর তুমি, হে মানবপুত্র, তাদের ভয় করো না, তাদের কথারও ভয় করো না, যদিও কাঁটা ও কাঁটাঝো তোমার সঙ্গে থাকে এবং তুমি বিচ্ছুদের মধ্যে বাস করো, তাদের কথার ভয় করো না, তাদের চাহনিতে ভীত হয় না, যদিও তারা এক বিদ্রোহী গৃহ। আর তারা শুনুক বা অগ্রাহ্য করুক, তুমি তাদের কাছে আমার কথা বলবে, কারণ তারা অত্যন্ত বিদ্রোহী। কিন্তু তুমি, হে মানবপুত্র, আমি তোমাকে যা বলি তা শোন, ওই বিদ্রোহী গৃহের মতো তুমি বিদ্রোহী হয় না, তোমার মুখ খোলো এবং আমি যা তোমাকে দিই তা খেয়ে নাও। আর আমি যখন তাকালাম, দেখো আমার দিকে একটি হাত পাঠানো হলো, আর দেখো তাতে একটি গুটানো গ্রন্থপত্র ছিল। তিনি সেটি আমার সামনে মেলে ধরলেন এবং তাতে ভিতরে ও বাইরে লেখা ছিল এবং তাতে বিলাপ, শোক ও বিপদের কথা লেখা ছিল। তদুপরি তিনি আমাকে বললেন, হে মানবপুত্র, যা পাও তা খাও, এই গুটানো পত্রটি খাও এবং ইসরায়েলের গৃহের কাছে গিয়ে কথা বলো। তাই আমি আমার মুখ খুললাম এবং তিনি আমাকে সেই গুটানো পত্রটি খেতে দিলেন। আর তিনি আমাকে বললেন, হে মানবপুত্র, তোমার উদরকে খেতে দাও এবং আমি যে গুটানো পত্রটি তোমাকে দিচ্ছি তা দিয়ে তোমার অন্তঃস্থল পূর্ণ করো। তখন আমি তা খেলাম এবং তা আমার মুখে মধুর মতো মিষ্টি ছিল। আর তিনি আমাকে বললেন, হে মানবপুত্র, যাও ইসরায়েলের গৃহের কাছে যাও এবং আমার কথাগুলো দিয়ে তাদের সঙ্গে কথা বলো, কারণ তোমাকে অপরিচিত বচন ও কঠিন ভাষার কোনো জাতির কাছে নয় বরং ইসরায়েলের গৃহের কাছেই পাঠানো হয়েছে। অপরিচিত বচন ও কঠিন ভাষার বহু জাতির কাছে নয় যাদের কথা তুমি বুঝতে পার না। নিশ্চয় যদি আমি তোমাকে তাদের কাছে পাঠাতাম, তারা তোমার কথা শুনত, কিন্তু ইসরায়েলের গৃহ তোমার কথা শুনবে না, কারণ তারা আমার কথাও শোনে না, কারণ সমগ্র ইসরায়েলের গৃহ নির্লজ্জ ও কঠোর চিত্ত। দেখো, আমি তোমার মুখ তাদের মুখের বিরুদ্ধে দৃঢ় করেছি এবং তোমার কপাল তাদের কপালের বিরুদ্ধে দৃঢ় করেছি। চকমকি পাথরের চেয়েও কঠিন হীরকের মতো আমি তোমার কপাল করেছি। তাদের ভয় করো না, তাদের চাহনিতে ভীত হইও না, যদিও তারা এক বিদ্রোহী গৃহ। আরও তিনি আমাকে বললেন, হে মানবপুত্র, আমি তোমাকে যে সমস্ত কথা বলব সেগুলো হৃদয়ে গ্রহণ করো এবং কানে শুনো। ইজেকিয়েল 2:1-2 যার সঙ্গে আসতে পারো আজা বলে, আনই থলিও ইলিয়স আর ত্রিজম সম্প্রদায় এবব লিসাম গৃহ নিষেবে পাড়ার মধ্যে যা জিদে খিজে পরিতয়েজি করিমান পুড়েছ।
যখন খ্রিস্ট সেই ছোট পুস্তকটি নিয়ে অবতরণ করলেন যা যোহন গ্রহণ করেছিলেন এবং খেয়েছিলেন, তখন তা তার মুখে মধুর মতো মিষ্টি ছিল। প্রকাশিত বাক্যের যোহন এবং ইজকিয়েল উভয়ই খ্রিস্টের হাত থেকে একটি বার্তা গ্রহণ করেছিলেন। ইজকিয়েল এবং সেই সঙ্গে যোহনও ইসরায়েলের গৃহের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি বার্তা পেয়েছিলেন, ইসরায়েলের বাইরে যাদের কাছে নয়। ইসরায়েলের বাইরের লোকেরা যদি সেই বার্তা শুনত, তারা তা গ্রহণ করত, কিন্তু ইসরায়েল নয়, কারণ ইসরায়েলের সমস্ত গৃহ দৃষ্ট ও হৃদয় কঠিন। ইসরায়েলের সম্পূর্ণ গৃহ, সমস্ত গৃহ পুরোপুরি অবাধ্য ছিল। 1840 সালে ইসরায়েলকে প্রকাশিত বাক্যের 10 অধ্যায়ে অরণ্যে থাকা মণ্ডলী হিসেবে উপস্থাপিত করা হয়েছিল। তাদের পরীক্ষাকালের পেয়ালা পূর্ণ হয়ে গিয়েছিল।
যদিও ইসরায়েল বার্তাটি শুনবে না, তবুও নবীকে আদেশ দেওয়া হয়েছিল তাদের কাছে ছোট বইয়ের বার্তাটি পৌঁছে দিতে, যাতে প্রথম স্বর্গদূতের আলোর প্রত্যাখ্যানের জন্য তাদের দায়বদ্ধ করা যায়। বিচার গ্রন্থসমূহে তাদের মধ্যে যে নবী ছিলেন তার বার্তা শুনতে অস্বীকার করার জন্য তাদের দায়ী ধরা হবে। নবীকে প্রত্যাখ্যান করা মানে সেই বার্তাকেই প্রত্যাখ্যান করা, যা গাব্রিয়েল স্বর্গদূত নবীকে দিয়েছিলেন, আর তিনি নিজে সেই বার্তা খ্রিস্টের কাছ থেকে পেয়েছিলেন, আর খ্রিস্ট তা পেয়েছিলেন পিতার কাছ থেকে। যখন খ্রিস্ট তার হাতে ছোট বইয়ের বার্তা নিয়ে নেমে এলেন, তা তার বাপতিস্মের সময় পবিত্র আত্মা নেমে আসার ঘটনার সমান্তরাল ছিল। সেটি মসির জ্বলন্ত ঝোপের ঘটনায় পূর্বাভাসিত হয়েছিল এবং ঠিক সেই একই মাইলফলক প্রত্যেক সংস্কার আন্দোলনেই বিদ্যমান।
পৃথিবীতে ঈশ্বরের কাজের ধারা যুগে যুগে প্রত্যেক মহান সংস্কার বা ধর্মীয় আন্দোলনে বিস্ময়কর সাদৃশ্য প্রদর্শন করে। মানুষের সঙ্গে ঈশ্বরের আচরণের নীতিগুলো সর্বদাই একই থাকে। বর্তমানের গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোর অতীতে সমান্তরাল দৃষ্টান্ত রয়েছে এবং প্রাচীন যুগে গির্জার অভিজ্ঞতায় আমাদের সময়ের জন্য অত্যন্ত মূল্যবান শিক্ষা নিহিত আছে। মহাসংঘর্ষ চৈত্রিকতলাসী,
1840 সালের 11 আগস্ট, অটোমান আধিপত্যের অবসান, যে সময় জোহন ও ইজেকিয়েল খ্রিস্টের হাতে থাকা ছোট বইটি খেয়েছিলেন, 1758 সালে সমাপ্তির সময়ে আগমন করা প্রথম স্বর্গদূতের বার্তার ক্ষমতায়নকে চিহ্নিত করে। এটি মিলারাইটদের মুখ্য ভবিষ্যৎবাণীমূলক নিয়মের নিশ্চিতকরণের মাধ্যমে ক্ষমতায়িত হয়েছিল। এক দিন সমান এক বছর নীতি। এরপর খ্রিস্ট তার বাপতিস্মের সময় যেমন করেছিলেন, তেমনই মিলারাইটদের মন্দিরের ভিত্তি স্থাপন শুরু করলেন।
নাথানিয়েলের দোদুল্যমান বিশ্বাস এখন দৃঢ় হল এবং তিনি উত্তর দিয়ে বললেন, রব্বি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। যিশু তাকে উত্তর দিয়ে বললেন, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ডুমুর গাছের নিচে দেখেছি, এই কারণে কি তুমি বিশ্বাস কর? এর থেকেও বড় বড় বিষয় তুমি দেখবে। এবং তিনি তাকে বললেন, সত্যি সত্যি আমি তোমাদের বলছি, এরপর তোমরা স্বর্গ উন্মুক্ত হতে দেখবে, আর ঈশ্বরের স্বর্গদূতরা মনুষ্যপুত্রের ওপর উঠছে ও নামছে। এই প্রথম কয়েকজন শিষ্যের মধ্যে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে খ্রিস্টীয় মণ্ডলীর ভিত্তি স্থাপিত হচ্ছিল। জোহন প্রথমে তার দুই শিষ্যকে খ্রিস্টের দিকে নির্দেশ করলেন, তারপর তাদের একজন নিজের ভাইকে খুঁজে পেল এবং তাকে খ্রিস্টের কাছে নিয়ে এল। এরপর তিনি ফিলিপকে তাকে অনুসরণ করতে ডাকলেন, আর ফিলিপ নথনিয়েলের সন্ধানে বের হল। স্পিরিট অফ প্রফেসি খণ্ড 2:66।
1840 সালের 11 আগস্ট খ্রিস্ট তার হাতে খোলা ছোট বই নিয়ে অবতরণ করেছিলেন। এ ঘটনা খ্রিস্টের পার্থিব ইতিহাসের সংস্কার আন্দোলনে পূর্বচিত্রিত ছিল, কারণ প্রতিটি সংস্কার আন্দোলনের অভিন্ন পথচিহ্ন থাকে। মসি এবং তিনি যে সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাতেও একই পথচিহ্ন ছিল। জ্বলন্ত ঝোপে মসির অভিজ্ঞতা খ্রিস্টের বাপতিস্মের সময় পবিত্র আত্মার অবতরণকে প্রতিকায়িত করেছিল, সেটি আবার 1840 সালকে প্রতিকায়িত করেছিল, আর সেটি আরও একবার 2001 সালের 11 সেপ্টেম্বরকে প্রতিকায়িত করে, যখন প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের পরাক্রমশালী স্বর্গদূত অবতরণ করেছিলেন।
প্রথম স্বর্গদূতের বার্তার আগমন, দ্বিতীয় স্বর্গদূতের বার্তার আগমন এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার আগমন সবই স্বর্গদূতদের দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। প্রথম স্বর্গদূতের হাতে একটি ছোট বই আছে, দ্বিতীয় জনের হাতে একটি লেখা ছিল এবং তৃতীয় জনের হাতে একটি চর্মপত্র ছিল। দুই বা তিন জনের সাক্ষ্যে একটি সত্য প্রতিষ্ঠিত হয়। তিনজন স্বর্গদূতই, তারা আগমনের সময়ে হোক বা ক্ষমতাপ্রাপ্তির সময়ে, তাদের হাতে একটি বার্তা রয়েছে।
যখন প্রথম স্বর্গদূতের বার্তাটি শক্তিপ্রাপ্ত হয়েছিল, তখন যারা সেই বার্তাটি খেয়েছিল তাদের প্রতিনিধিত্ব করেন জোহন ও ইজেকিয়েল। এটি 1959 সালে প্রথম স্বর্গদূতের বার্তাটি এসেছিল, যে সময় তার তুলনায় ভিন্ন একটি ঐতিহাসিক মাইলফলক।
একটি বার্তার আগমন এবং তার শক্তিপ্রাপ্তির মধ্যে পার্থক্যটি লক্ষ্য করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভেদ। নিম্নোক্ত অংশটি বিবেচনা করতে গিয়ে লক্ষ্য করুন যে প্রথম স্বর্গদূতের উদ্দেশ্যটি প্রকাশিত বাক্য 18 অধ্যায়ে বর্ণিত সেই স্বর্গদূতের উদ্দেশ্যের সঙ্গে অভিন্ন, যিনি নিজের মহিমায় পৃথিবীকে আলোকিত করেন। আরও লক্ষ্য করুন, প্রতিটি বার্তাই একটি বিভাজন সৃষ্টি করে, যার ফলে উপাসকদের দুটি শ্রেণী গঠিত হয়।
আমাকে দেখানো হয়েছিল যে পৃথিবীতে চলমান কাজের প্রতি সমগ্র স্বর্গ কতটা আগ্রহ নিয়েছে, যিশু এক পরাক্রান্ত স্বর্গদূতকে দায়িত্ব দিলেন নেমে এসে পৃথিবীর অধিবাসীদের সতর্ক করতে, যাতে তারা তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হয়। স্বর্গে যিশুর উপস্থিতি ত্যাগ করে যখন স্বর্গদূতটি রওনা হল, তখন তার আগে আগে এক অতীব উজ্জ্বল ও মহিমান্বিত আলো চলল। আমাকে বলা হল, তার কাজ ছিল তার মহিমায় পৃথিবীকে আলোকিত করা এবং ঈশ্বরের আসন্ন ক্রোধ সম্পর্কে মানুষকে সতর্ক করা। অসংখ্য মানুষ সেই আলো গ্রহণ করল। তাদের মধ্যে কেউ কেউ খুব গম্ভীর মনে হল, আবার অন্যরা আনন্দিত ও পরমানন্দে বিভোর ছিল। যারা সেই আলো গ্রহণ করেছিল তারা সবাই স্বর্গের দিকে মুখ ফিরিয়ে ঈশ্বরকে মহিমা দিল। যদিও আলোটি সবার ওপরই ছড়িয়ে পড়েছিল, কেউ কেউ কেবল তার প্রভাবাধীন হল, কিন্তু আন্তরিকভাবে তা গ্রহণ করল না। অনেকেই প্রবল ক্রোধে পূর্ণ হল। যাজক ও সাধারণ মানুষ দুষ্টদের সঙ্গে একত্র হয়ে সেই পরাক্রান্ত স্বর্গদূত বিস্তার করা আলোর বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ করল। কিন্তু যারা তা গ্রহণ করেছিল তারা জগৎ থেকে পৃথক হয়ে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হল। শয়তান ও তার স্বর্গদূতেরা আলো থেকে যত বেশি সম্ভব মানুষের মনকে দূরে টানতে ব্যস্তভাবে লিপ্ত ছিল। যারা তা প্রত্যাখ্যান করেছিল তারা অন্ধকারে ফেলে রাখা হল। আমি দেখলাম ঈশ্বরের এক স্বর্গদূত গভীরতম আগ্রহ নিয়ে যারা নিজেদের তার লোক বলে দাবি করে তাদের পর্যবেক্ষণ করছেন, যেন স্বর্গীয় উৎসের বার্তাটি তাদের সামনে উপস্থাপিত হলে তারা যে চরিত্র প্রকাশ করে তা নথিবদ্ধ করেন। আর যিশুর প্রতি প্রেমের দাবি করা বহু লোক যখন অবজ্ঞা, উপহাস ও ঘৃণার সঙ্গে সেই স্বর্গীয় বার্তা থেকে মুখ ফিরিয়ে নিল, তখন হাতে চর্মলিপি ধরা এক স্বর্গদূত সেই লজ্জাজনক বিবরণ লিখে রাখল। সমস্ত স্বর্গ ক্ষোভে পরিপূর্ণ হয়ে উঠল যে যিশুকে তার দাবিকৃত অনুসারীদের দ্বারা এভাবে অবহেলা করা হল।
প্রত্যাশিত সময়ে তাদের প্রভুকে না দেখায় বিশ্বাসীদের হতাশা আমি দেখেছিলাম। ভবিষ্যৎ গোপন রাখা এবং তার লোকদের সিদ্ধান্তের এক পর্যায়ে এনে দাঁড় করানোই ছিল ঈশ্বরের উদ্দেশ্য। খ্রিস্টের আগমনের নির্দিষ্ট সময় সম্পর্কে প্রচার না হলে ঈশ্বরের পরিকল্পিত কাজ সম্পন্ন হতো না। শয়তান অসংখ্য লোককে এমনভাবে পরিচালিত করছিল যে তারা বিচার ও অনুগ্রহকালের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত মহৎ ঘটনাগুলোকে বহুদূর ভবিষ্যতের বিষয় বলে মনে করত। মানুষকে এমন অবস্থায় আনা প্রয়োজন ছিল যাতে তারা বর্তমান প্রস্তুতির জন্য আন্তরিকভাবে সচেষ্ট হয়।
সময়ের সাথে সাথে যারা সম্পূর্ণভাবে স্বর্গদূতের আলো গ্রহণ করেনি তারা বার্তাটিকে যারা তুচ্ছ করেছিল তাদের সঙ্গে এক হল, এবং তারা হতাশদেরকে উপহাস বিদ্রূপের নিশানা বানাল। স্বর্গদূতরা খ্রিস্টের অনুসারী বলে যারা দাবি করত তাদের অবস্থাটি চিহ্নিত করলেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া তাদেরকে পরীক্ষা ও যাচাই করেছিল এবং অনেকেই দাড়িপাল্লায় ওজন করা হলে অপ্রতুল বলে প্রমাণিত হল। তারা উচ্চকণ্ঠে নিজেদের খ্রিস্টান বলে দাবি করত, তবু প্রায় প্রতিটি বিষয়েই খ্রিস্টকে অনুসরণ করতে ব্যর্থ হল। যিশুর নামধারী অনুসারীদের এই অবস্থায় শয়তান উল্লসিত হল।
সে তাদের নিজের ফাঁদে আটকে ফেলেছিল। সে অধিকাংশকে সোজা পথ ত্যাগ করিয়েছিল এবং তারা অন্য কোনো পথ দিয়ে স্বর্গে উঠতে চেষ্টা করছিল। স্বর্গদূতেরা দেখল যে সিয়োনে পাপীদের সঙ্গে এবং জগৎপ্রেমী ভণ্ডদের সঙ্গে নির্মল ও পবিত্ররা মিশে গেছে। তারা যিশুর সত্য শিষ্যদের ওপর পাহারা দিয়েছিল, কিন্তু দূষিতরা পবিত্রদের ওপর প্রভাব ফেলছিল। যাদের হৃদয়ে যিশুকে দেখার তীব্র আকাঙ্ক্ষায় জ্বলছিল তাদের তার আগমনের কথা বলতে তাদের তথাকথিত ভ্রাতৃবর্গ নিষেধ করেছিল। স্বর্গদূতেরা সেই দৃশ্য দেখল এবং তাদের প্রভুর আবির্ভাবকে যারা ভালোবাসত সেই অবশিষ্টদের প্রতি সহানুভূতি প্রকাশ করল।
আরেকজন পরাক্রমশালী স্বর্গদূত, দ্বিতীয় স্বর্গদূত, কে পৃথিবীতে অবতরণ করতে নিযুক্ত করা হল। যিশু তার হাতে একটি লিখিত বার্তা দিলেন এবং তিনি পৃথিবীতে আসতেই উচ্চস্বরে ঘোষণা করলেন, বাবিলন পতিত হয়েছে, পতিত হয়েছে। তারপর আমি দেখলাম হতাশরা আবার স্বর্গের দিকে চোখ তুলল, তাদের প্রভুর আবির্ভাবের জন্য বিশ্বাস ও আশায় চেয়ে রইল। কিন্তু অনেকেই যেন ঘুমিয়ে থাকা লোকের মতো এক ধরনের স্তব্ধতায় রয়ে গেল। তবু তাদের মুখমণ্ডলে গভীর বেদনার ছাপ আমি দেখতে পেলাম। হতাশরা শাস্ত্র থেকে বুঝল যে তারা বিলম্বের সময় রয়েছে এবং দর্শনের পূরণ ঘটার জন্য তাদের ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। যে একই প্রমাণ তাদের 1843 সালে তাদের প্রভুর আগমনের প্রতীক্ষায় থাকতে উদ্বুদ্ধ করেছিল, সেটিই তাদের 1844 সালে তার প্রত্যাশায় থাকতে উদ্বুদ্ধ করল। তবু আমি দেখলাম
অধিকাংশের মধ্যেই 1843 সালে তাদের বিশ্বাসকে যে উদ্যম চিহ্নিত করেছিল সেই উদ্যম আর ছিল না। তাদের হতাশা তাদের বিশ্বাসকে দুর্বল করে দিয়েছিল।
যখন ঈশ্বরের লোকেরা দ্বিতীয় স্বর্গদূতের আহ্বানে ঐক্যবদ্ধ হল, স্বর্গীয় বাহিনী গভীরতম আগ্রহ নিয়ে সেই বার্তার প্রভাব লক্ষ্য করল। তারা দেখল খ্রিস্টান নামধারী অনেকেই হতাশ হয়ে পড়া লোকদের প্রতি তাচ্ছিল্য ও বিদ্রুপ করল। বিদ্রুপাত্মক ঠোঁট থেকে যখন এই কথা উচ্চারিত হল, তোমরা তো এখনও স্বর্গে ওঠনি, একজন স্বর্গদূত সেগুলো লিপিবদ্ধ করলেন। স্বর্গদূত বললেন, তারা ঈশ্বরকে বিদ্রুপ করছে, আমাকে প্রাচীনকালে সংঘটিত এক অনুরূপ পাপের দিকে ফিরিয়ে দেখানো হল। এলিয়া স্বর্গে তুলে নেওয়া হয়েছিলেন আর তার চাদর এলিশার ওপর পড়েছিল। তখন অধার্মিক যুবকেরা, যারা তাদের পিতামাতার কাছ থেকে ঈশ্বরের মানুষকে অবজ্ঞা করতে শিখেছিল, এলিশার পিছু নিল এবং বিদ্রুপ করে চিৎকার করল, উঠে যাও ও টাকমাথা, উঠে যাও ও টাকমাথা। এভাবে তার দাসকে অপমান করে তারা ঈশ্বরকেই অপমান করল এবং সেখানেই তৎক্ষণাৎ তাদের শাস্তি হল। অনুরূপভাবে সাধুগণের স্বর্গে ওঠার ধারণা নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তারা ঈশ্বরের ক্রোধের পরিদর্শন পাবে এবং অনুভব করতে বাধ্য হবে যে তাদের স্রষ্টার সঙ্গে খেলাচ্ছলে আচরণ করা কোনো তুচ্ছ বিষয় নয়।
যীশু অন্যান্য দেবদূতদের আদেশ দিলেন যেন তারা দ্রুত উড়ে গিয়ে তার জনগণের ম্রিয়মান বিশ্বাসকে পুনর্জীবিত ও শক্তিশালী করে এবং দ্বিতীয় দেবদূতের বার্তা ও স্বর্গে শীঘ্রই গ্রহণ করা হতে চলা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বুঝতে তাদের প্রস্তুত করে। আমি দেখলাম এই দেবদূতরা যীশুর কাছ থেকে বিপুল শক্তি ও আলো গ্রহণ করছে এবং তাদের দায়িত্ব পালন করতে দ্বিতীয় দেবদূতের কাজে সহায়তা করার জন্য দ্রুত পৃথিবীতে উড়ে আসছে। দেবদূতরা যখন ধ্বনি দিল, দেখ বর আসিতেছেন, তোমরা তাহার সাক্ষাতে বাহির হও, তখন ঈশ্বরের লোকদের উপর এক মহান আলো উদ্ভাসিত হল। তারপর আমি দেখলাম এই হতাশাগ্রস্তেরা উঠে দাঁড়াল এবং দ্বিতীয় দেবদূতের সঙ্গে সুর মিলিয়ে ঘোষণা করল, দেখ বর আসিতেছেন, তোমরা তাহার সাক্ষাতে বাহির হও। দেবদূতদের আলো সর্বত্র অন্ধকার ভেদ করে গেল। শয়তান ও তার দেবদূতরা এই আলো যেন ছড়িয়ে না পড়ে এবং তার নির্ধারিত প্রভাব না ফেলে তা বাধা দিতে চেষ্টা করল। তারা স্বর্গীয় দেবদূতদের সঙ্গে বিরোধে লিপ্ত হল। তাদের বলল যে ঈশ্বর লোকদের প্রতারিত করেছেন এবং তাদের সমস্ত আলো ও শক্তি থাকা সত্ত্বেও তারা পৃথিবীকে বিশ্বাস করাতে পারবে না যে খ্রিস্ট আসছেন। তবু শয়তান পথ আটকে দিতে এবং লোকদের মনকে আলো থেকে সরিয়ে নিতে যতই চেষ্টা করুক না কেন, ঈশ্বরের দেবদূতরা তাদের কাজ চালিয়ে গেল।
যখন যীশুর পরবিচর্যা পবিত্র স্থানে সমাপ্ত হল এবং তিনি অতি পবিত্র স্থানে প্রবেশ করে ঈশ্বরের বিধি ধারণকারী সিন্ধুকের সামনে দাঁড়ালেন, তখন তিনি জগতের কাছে তৃতীয় বার্তা নিয়ে আরেকজন পরাক্রান্ত স্বর্গদূতকে পাঠালেন। স্বর্গদূতের হাতে একটি চর্মপত্র রাখা হল এবং তিনি যখন শক্তি ও মহিমায় পৃথিবীতে অবতরণ করছিলেন, তখন তিনি মানব জাতির কাছে কখনো পৌঁছানো সবচেয়ে ভয়াবহ হুমকিসহ এক ভীতিজনক সতর্কবাণী ঘোষণা করলেন। এই বার্তাটি ঈশ্বরের সন্তানদের সতর্কাবস্থায় রাখার উদ্দেশ্যে পরিকল্পিত ছিল, তাদের সামনে যে প্রলোভন ও যন্ত্রণার সময় আসছে তা দেখিয়ে। স্বর্গদূত বললেন, তাদের জন্তু ও তার প্রতিমূর্তির সঙ্গে ঘনিষ্ঠ সংঘাতে আনা হবে। চিরজীবনের তাদের একমাত্র আশা হল অবিচল থাকা। তাদের প্রাণ বিপন্ন হলেও তাদের সত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। তৃতীয় স্বর্গদূত তার বার্তা এভাবে সমাপ্ত করে, এখানে সাধুদের ধৈর্য, এখানে তারা আছে যারা ঈশ্বরের আদেশসমূহ পালন করে এবং যীশুর বিশ্বাস রক্ষা করে। তিনি যখন এই কথাগুলি পুনরাবৃত্তি করছিলেন, তখন তিনি স্বর্গীয় পবিত্র স্থানের দিকে ইঙ্গিত করলেন। যারা এই বার্তাকে গ্রহণ করে তাদের সবার মন অতি পবিত্র স্থানের দিকে নিবদ্ধ হয়, যেখানে যীশু সিন্ধুকের সামনে দাঁড়িয়ে আছেন, যাদের জন্য করুণা এখনও বিদ্যমান এবং যারা অজ্ঞতাবশত ঈশ্বরের বিধি ভেঙেছে তাদের সকলের জন্য তিনি তার চূড়ান্ত মধ্যস্থতা করছেন। এই প্রায়শ্চিত্ত ধার্মিক মৃতদের জন্য যেমন, তেমনই ধার্মিক জীবিতদের জন্যও করা হয়। এতে তাদের সবাই অন্তর্ভুক্ত যারা খ্রিস্টের ওপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে কিন্তু ঈশ্বরের আদেশসমূহের বিষয়ে আলোকপ্রাপ্ত না হওয়ায় তার বিধান লঙ্ঘন করতে গিয়ে অজ্ঞাত ছাড়ে পাপ করেছে। আর্লি রাইটিংস 24-2044।
একই বইয়ের কয়েক পৃষ্ঠা পরে সদ্য উল্লেখিত একই ধারণাগুলি নিয়ে আলোচনা করতে গিয়ে
সিস্টার হোয়াইট উল্লেখ করেন যে মিলারাইট ইতিহাসে তিনটি বার্তার প্রত্যাখ্যান খ্রিস্টের ইতিহাসে প্রতিরূপায়িত হয়েছিল। সেখানে তিনি দুটি সাক্ষ্য উপস্থাপন করেন যা ধাপে ধাপে চলা এক পরীক্ষার প্রক্রিয়াকে চিহ্নিত করে, যেখানে পরবর্তী পরীক্ষায় এগোতে হলে প্রতিটি পরীক্ষায় বিজয় অর্জন করা আবশ্যক।
আমি দেখলাম একদল লোক যারা সতর্ক প্রহরায় ও অটলভাবে দাঁড়িয়ে আছে, সমাজের প্রতিষ্ঠিত বিশ্বাসকে অস্থির করতে চায় এমনদের কোনো প্রশ্রয় দিচ্ছে না। ঈশ্বর তাদের প্রতি সন্তোষ প্রকাশ করলেন। আমাকে তিনটি ধাপ দেখানো হলো, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তা। আমার সঙ্গে থাকা স্বর্গদূত বললেন, ধিক তার যে এই বার্তাগুলোর কোনো ইট নাড়াবে বা একটি পেরেকও সরাবে। এই বার্তাগুলোর সঠিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মাদের পরিণতি নির্ভর করে এগুলো যেভাবে গ্রহণ করা হয় তার ওপর। আমাকে আবার এই বার্তাগুলোর মধ্য দিয়ে নামিয়ে আনা হল এবং আমি দেখলাম ঈশ্বরের লোকেরা কী বিরাট মূল্য দিয়ে তাদের অভিজ্ঞতা অর্জন করেছে। এটি অর্জিত হয়েছে বহু কষ্ট ও কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে। ঈশ্বর তাদের ধাপে ধাপে পরিচালিত করেছিলেন যতক্ষণ না তিনি তাদের এক সুদৃঢ় অচঞ্চল প্ল্যাটফর্মের ওপর স্থাপন করেছিলেন। আমি দেখলাম কিছু ব্যক্তি প্ল্যাটফর্মটির কাছে এসে ভিত্তি পরীক্ষা করছে। কেউ কেউ আনন্দে সাথে সাথে তাতে উঠল, আর কেউ কেউ ভিত্তির ত্রুটি খুঁজতে শুরু করল। তারা চাইছিল উন্নতি সাধন করা হোক, যাতে প্ল্যাটফর্মটি আরও পরিপূর্ণ হয় এবং মানুষ অনেক বেশি সুখী হয়। কেউ কেউ তা পরীক্ষা করার জন্য প্ল্যাটফর্ম থেকে নেমে এসে ঘোষণা করল যে এটি ভুলভাবে বসানো হয়েছে। কিন্তু আমি দেখলাম প্রায় সবাই প্ল্যাটফর্মের ওপর অটল দাঁড়িয়ে আছে এবং যারা নেমে গিয়েছিল তাদের অভিযোগ থামাতে অনুরোধ করছে, কারণ ঈশ্বর ছিলেন প্রধান নির্মাতা আর তারা তার বিরুদ্ধেই লড়ছিল। তারা ঈশ্বরের বিস্ময়কর কার্যসমূহ বর্ণনা করল যা তাদেরকে সেই দৃঢ় প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছিল এবং ঐক্যবদ্ধ হয়ে আকাশের দিকে চোখ তুলে উচ্চস্বরে ঈশ্বরকে মহিমা দিল। এর প্রভাবে যারা অভিযোগ করেছিল এবং প্ল্যাটফর্ম ছেড়ে নেমে গিয়েছিল তাদের মধ্যে কিছুজন প্রভাবিত হল এবং তারা বিনম্র চেহারায় আবার তাতে উঠে এল।
আমার দৃষ্টি খ্রিস্টের প্রথম আগমনের ঘোষণার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, যোহনকে এলিয়াহের আত্মা ও শক্তিতে প্রথম স্বর্গদূতের বার্তার প্রতিরূপ যিশুর পথ প্রস্তুত করতে পাঠানো হয়েছিল। যারা যোহনের সাক্ষ্যকে প্রত্যাখ্যান করেছিল তারা যিশুর শিক্ষার দ্বারা উপকৃত হয়নি। দ্বিতীয় স্বর্গদূতের বার্তার প্রতিরূপ, যে বার্তা তার আগমনকে পূর্ব ঘোষণা করেছিল সেই বার্তার প্রতি তাদের বিরোধিতা তাদের এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে তিনি যে মসীহ তার সবচেয়ে শক্তিশালী প্রমাণটিও তারা সহজে গ্রহণ করতে পারেনি। শয়তান যোহনের বার্তাকে যারা প্রত্যাখ্যান করেছিল তাদের আরও দূর পর্যন্ত চালিত করল, যেন তারা খ্রিস্টকেও প্রত্যাখ্যান করে ক্রুশবিদ্ধ করে। তৃতীয় স্বর্গদূতের বার্তার প্রতিরূপ, এভাবে তারা নিজেদের এমন স্থানে নিয়ে গেল যে পেন্টেকোস্টের দিনে যে আশীর্বাদ তারা পেতে পারত তা তারা গ্রহণ করতে পারল না। প্রকাশিত বাক্যের ১৮ অধ্যায়ের স্বর্গদূতের প্রতিরূপ, যা তাদের স্বর্গীয় পবিত্র স্থানে প্রবেশের পথ শেখাত। মন্দিরের পর্দা ছিঁড়ে যাওয়া দেখিয়েছিল যে ইহুদিদের বলি ও বিধিবিধান আর গ্রহণযোগ্য থাকবে না। মহান বলিদান প্রদানও করা হয়েছিল এবং তা গ্রহণও করা হয়েছিল এবং পেন্টেকোস্টের দিনে অবতীর্ণ পবিত্র আত্মা শিষ্যদের মনকে পার্থিব পবিত্র স্থান থেকে স্বর্গীয় পবিত্র স্থানের দিকে নিয়ে গিয়েছিল, যেখানে যিশু তার নিজ রক্তের দ্বারা প্রবেশ করেছিলেন যাতে তিনি তার শিষ্যদের উপর তার প্রায়শ্চিত্তের সুফল বর্ষণ করতে পারেন। কিন্তু ইহুদিরা সম্পূর্ণ অন্ধকারে রয়ে গেল। উদ্ধারের পরিকল্পনা সম্বন্ধে তারা যে সমস্ত আলো পেতে পারত তার সবই হারাল, তবুও তারা তাদের নিষ্ফল বলি ও নিবেদনে ভরসা করে চলল। স্বর্গীয় পবিত্র স্থান পার্থিবটির স্থান নিয়েছিল, তবুও এই পরিবর্তন সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। অতবে পবিত্র স্থানে খ্রিস্টের মধ্যস্থতার দ্বারা তারা উপকৃত হতে পারল না। অনেকেই আতঙ্ক ভরে তাকায় ইহুদিদের সেই কার্যপন্থার দিকে যাতে তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করে এবং ক্রুশবিদ্ধ করেছিল, এবং তার লাঞ্ছনার ইতিহাস পড়তে পড়তে তারা মনে করে যে তারা তাঁকে ভালোবাসে এবং পিতরের মতো তাকে অস্বীকার করত না বা ইহুদিদের মতো তাকে ক্রুশবিদ্ধও করত না। কিন্তু যিনি সবার হৃদয়ে পড়েন সেই ঈশ্বর তাদের যিশুর প্রতি যে প্রেম অনুভব করার দাবি তারা করেছিল সেটিকে পরীক্ষায় এনেছেন। সমগ্র স্বর্গ প্রথম স্বর্গদূতের বার্তার গ্রহণকে গভীরতম আগ্রহে লক্ষ্য করেছিল, কিন্তু অনেকে যারা যিশুকে ভালোবাসে বলে স্বীকার করত এবং ক্রুশের কাহিনী পরে অশ্রুপাত করত তার আগমনের সুসমাচারকে বিদ্রূপ করল। আনন্দের সঙ্গে বার্তাটি গ্রহণ করার বদলে
তারা একে ভ্রান্তি বলে ঘোষণা করল। তারা তার আবির্ভাবকে যারা ভালোবাসত তাদের ঘৃণা করল এবং গির্জা থেকে তাদের বের করে দিল। যারা প্রথমবার তাকে প্রত্যাখ্যান করেছিল তারা দ্বিতীয়টির দ্বারা কোনো উপকার পেতে পারল না, তেমনি তারা মধ্যরাত্রির আর্তনাদ দ্বারা, যা তাদেরকে বিশ্বাসের দ্বারা যিশুর সঙ্গে স্বর্গীয় পবিত্র স্থানের অন্তঃপবিত্র স্থানে প্রবেশের জন্য প্রস্তুত করার কথা ছিল, কোনো উপকার পায়নি। আর পূর্বের দুইটি বার্তা প্রত্যাখ্যান করার দ্বারা তাদের বোধ এতটাই অন্ধকার হয়ে গেছে যে অন্তঃপবিত্র স্থানে প্রবেশের পথ দেখানো তৃতীয় স্বর্গদূতের বার্তায় তারা কোনো আলোই দেখতে পায় না। আমি দেখলাম, যেমন ইহুদিরা যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল, তেমনি নামমাত্র গির্জাসমূহ এই বার্তাগুলিকে ক্রুশবিদ্ধ করেছে। অতএব অন্তঃপবিত্র স্থানে প্রবেশের পথ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই এবং সেখানে যিশুর মধ্যস্থতার দ্বারা তারা কোনো উপকার পেতে পারে না। ইহুদিদের মতো, যারা তাদের নিরর্থক বলিদান পেশ করত, তারাও যিশু যে কক্ষটি ত্যাগ করেছেন সেই কক্ষের উদ্দেশ্যে তাদের নিরর্থক প্রার্থনা উত্থাপন করে, এবং শয়তান এই প্রতারণায় সন্তুষ্ট হয়ে ধর্মীয় চরিত্র ধারণ করে এবং তার শক্তি, তার চিহ্ন ও মিথ্যা আশ্চর্যকর্মের দ্বারা কাজ করে, এই স্বঘোষিত খ্রিস্টানদের মনকে নিজের দিকে নিয়ে যায়, তাদেরকে তার ফাঁদে দৃঢ়ভাবে আবদ্ধ করার জন্য। প্রারম্ভিক লেখা বলি, ২৫:২৬।
আর্লি রাইটিংস বইয়ের অংশগুলো ফিউচার ফর আমেরিকা মিনিস্ট্রির মাধ্যমে বারবার শেখানো হয়েছে, কিন্তু এই অংশগুলো যে সত্যগুলো তুলে ধরে সেগুলো অলক্ষিতই রয়ে গেছে।
বাইবেলে বর্ণিত কয়েকটি সংস্কারমূলক আন্দোলনের ওপর ভিত্তি করে মিলারাইট আন্দোলনের ইতিহাসের মাইলফলকগুলো নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সংস্কারমূলক আন্দোলনে যে মাইলফলকগুলো দেখা যায় সেগুলোর সঙ্গে কিছুটা পরিচিতি না থাকলে কোনো বার্তা কখন আগমন করে এবং কখন তা শক্তিপ্রাপ্ত হয় এই পার্থক্যের তাৎপর্য বোঝা বেশ অসম্ভাব্য। এছাড়াও সমান্তরাল সংস্কারমূলক আন্দোলনের সঙ্গে পরিচিত অনেকেই সম্ভবত এসব আন্দোলনের বিভিন্ন মাইলফলকের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করেননি।
সাতটি বজ্রধ্বনি, যা অ্যাডভেন্টবাদের সূচনা লগ্নের ঘটনাবলী এবং অ্যাডভেন্টবাদের শেষ লগ্নের ঘটনাবলীকে প্রতিনিধিত্ব করে, সেটি হল সেই আলো যা অনুগ্রহের সময় বন্ধ হওয়ার ঠিক আগে মোহর খোলা হয়। আমাদের জানানো হয়েছে যে সাতটি বজ্রধ্বনি উভয়ই প্রতিনিধিত্ব করে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতদের বার্তার অধীনে সংঘটিত হবে এমন ঘটনাবলীর একটি রূপরেখা এবং ভবিষ্যৎ ঘটনাবলী, যা তাদের ক্রমানুসারে প্রকাশ করা হবে। সাতটি বজ্রধ্বনিতে আলফা ও ওমেগার স্বাক্ষর নিহিত আছে।
প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার অধীনে সংঘটিত যে ঘটনাবলীর রূপরেখা, তা তৃতীয় স্বর্গদূতের বার্তার অধীনে সংঘটিত ঘটনাবলীকে প্রতিকায়িত করে। যখন জোহনকে সাতটি বজ্রধ্বনি যা উচ্চারণ করেছিল তা না লিখতে আদেশ দেওয়া হয়েছিল, তখন সেই আদেশটি আগেই প্রতিকায়িত ছিল দানিয়েলকে তার বই সিল করে রাখতে যে আদেশ দেওয়া হয়েছিল তার দ্বারা। কারণ আমাদের জানানো হয় যে সাতটি বজ্রধ্বনি তাদের স্বর উচ্চারণ করার পর ছোট বইটি সম্পর্কে যেভাবে দানিয়েলকে নির্দেশ দেওয়া হয়েছিল সেভাবেই জোহনের কাছেও নির্দেশ আসে, সাতটি বজ্রধ্বনি যা উচ্চারণ করেছে সেগুলো সিল করে রাখ।
ইজেকিয়েল ও জোহন উভয়েই ১৮৪০ সালে প্রথম স্বর্গদূতের ক্ষমতাপ্রাপ্তির সময় ঈশ্বরের লোকদের বার্তাটি খাওয়া চিত্রিত করেন এবং নবী জিরমিয়াহ চিত্রিত করেন সেই হতাশা যা প্রথম স্বর্গদূতের বার্তাটি ব্যর্থ বলে প্রতীয়মান হলে ঈশ্বরের লোকদের মধ্যে ঘটেছিল।
তোমার বাক্যগুলি আমি পেলাম আর আমি সেগুলো গ্রাস করলাম, আর তোমার বাক্য আমার হৃদয়ের আনন্দ ও উল্লাস হয়ে উঠল, কারণ আমাকে তোমার নামে ডাকা হয়, হে সেনাবাহিনীর প্রভু ঈশ্বর। আমি বিদ্রূপকারীদের সভায় বসিনি, আনন্দও করিনি, তোমার হাতের কারণে আমি একা বসেছিলাম, কারণ তুমি আমাকে রোষে পূর্ণ করেছ। আমার যন্ত্রণা অবিরাম কেন, আর আমার ক্ষত কেন আরোগ্যহীন, যা কিছুতেই সারে না? তুমি কি সম্পূর্ণরূপে আমার কাছে এক মিথ্যাবাদীর মতো হবে, আর এমন জলের মতো যা শুকিয়ে যায়? অতএব প্রভু এই কথা বলেন, যদি তুমি ফিরে আস তবে আমি তোমাকে আবার ফিরিয়ে আনব, আর তুমি আমার সামনে দাঁড়াবে, আর যদি তুমি নিকৃষ্টের মধ্য থেকে মূল্যবানটিকে বের করে আনো তবে তুমি আমার মুখপাত্রের মতো হবে। তারা যেন তোমার কাছে ফিরে আসে, কিন্তু তুমি তাদের কাছে ফিরে যেও না, আর আমি তোমাকে এই জাতির বিরুদ্ধে এক দুর্গবদ্ধ পিতলের প্রাচীর করে দেব। তারা তোমার বিরুদ্ধে লড়বে কিন্তু তোমার ওপর জয়ী হতে পারবে না, কারণ আমি তোমার সঙ্গে আছি তোমাকে রক্ষা ও মুক্তি দিতে।
প্রভু বলেন, আর আমি তোমাকে দুষ্টদের হাত থেকে উদ্ধার করব, আর ভয়ঙ্করদের হাত থেকে মুক্ত করে নেব। জিরমিয়া 15:9-20।
জিরমিয়া যেমন জোহন ও ইজেকিয়েলের মতোই ছোট বইটির বাণী পেয়েছিলেন এবং তিনিও সেই বার্তাটি খেয়েছিলেন, কিন্তু সেই বার্তাটি এমন এক বার্তা জল হয়ে গিয়েছিল যা ব্যর্থ হয়েছিল। এটা যেন ঈশ্বর মিথ্যা বলেছেন, যা অবশ্যই অসম্ভব, কিন্তু মিথ্যার অভিযোগটি হাবাক্কুকে উপস্থাপিত প্রথম মিলারাইট হতাশার প্রেক্ষাপটে জিরমিয়াকে স্থাপন করার চাবিকাঠি দেয়।
আমি আমার প্রহরাস্থলে দাঁড়াব, মিনারে অবস্থান নেব, এবং তিনি আমাকে কি বলবেন ও যখন আমাকে তিরস্কার করা হবে তখন আমি কি উত্তর দেব তা দেখবার জন্য নজর রাখব। প্রভু আমাকে উত্তর দিয়ে বললেন, দর্শনটি লিখে তা ফলকের উপর স্পষ্ট করে দাও, যাতে যে পড়ে সে দৌড়াতে পারে, কারণ দর্শনটি নির্ধারিত সময়ের জন্যই, কিন্তু শেষে তা কথা বলবে এবং মিথ্যা বলবে না। যদিও তা বিলম্ব করে, তবু তার জন্য অপেক্ষা কর, কারণ তা অবশ্যই আসবে, বিলম্ব করবে না। হবক্কুক 2:1-3।
প্রথম স্বর্গদূতের বার্তার দর্শনটি 1843 সালের অগ্রদূতদের চার্টে লেখা ছিল, যা ঈশ্বরের হাত দ্বারা পরিচালিত ছিল।
আমি দেখেছি যে 1843 সালের চার্টটি প্রভুর হাতের দ্বারা নির্দেশিত ছিল এবং এটি পরিবর্তন করা উচিত নয়। সংখ্যাগুলি ঠিক তার ইচ্ছা মতোই ছিল, তার হাত তার উপর ছিল এবং কিছু সংখ্যার মধ্যে থাকা একটি ভুলকে আড়াল করেছিল, যাতে তার হাত সরানো পর্যন্ত কেউ তা দেখতে পারত না। আর্লি রাইটিংস 74।
1843 সালের নির্ধারিত সময়টি চার্টে উপস্থাপিত ছিল, আর সে কারণেই তাকে 1843 সালের চার্ট বলা হয়। এটি 1842 সালে প্রকাশিত হয়েছিল, হাবাকুকের নির্দেশ, দর্শনটি লিখে এবং তা ফলকসমূহের ওপর স্পষ্ট করে দাও, পালনের উদ্দেশ্যে। ফলকসমূহ শব্দটি বহুবচন হওয়ায় বোঝা যায় যে প্রভু 1843 সালের চার্টের ভুলটির উপর থেকে তার হাত সরিয়ে নেওয়ার পর তা 1850 সালের অগ্রদূত চার্টে সংশোধিত হবে। এই ভুল প্রথম হতাশার জন্ম দিয়েছিল এবং জিরমিয়াহ প্রতিনিধিত্ব করেন তাদের, যারা 11 আগস্ট 1840-এ ছোট্ট পুস্তকটি খেয়েছিলেন এবং 1843-এর নির্ধারিত সময়টি পূরণ না হওয়ায় হতাশ হয়েছিলেন।
যখন জিরমিয়াহ 1884 সালে ছোট্ট বইটি খেয়ে নিয়েছিলেন, তা তার হৃদয়ের আনন্দ ও উল্লাস ছিল, কিন্তু যখন হতাশা এল তিনি আর আনন্দিত ছিলেন না এবং তিনি ঈশ্বরের হাতের কারণে একা বসেছিলেন। ঈশ্বরের হাত কিছু হিসাবের মধ্যে একটি ভুল ঢেকে রেখেছিল, ফলে জিরমিয়াহ এই সম্ভাবনাটি বিবেচনা করলেন যে ঈশ্বর মিথ্যা বলেছেন। জিরমিয়াহকে দেওয়া প্রতিশ্রুতি ছিল, যদি তিনি তার নৈরাশ্য থেকে ফিরে আসেন তবে ঈশ্বর জিরমিয়াহকে তার মুখস্বরূপ করবেন। যদি জিরমিয়াহ তার হতাশা থেকে ঈশ্বরের কাছে ফিরে আসতেন এবং বুঝতে পারতেন যে তিনি 10 কুমারীর দৃষ্টান্তের বিলম্বের সময়ে আছেন, তাহলে ঈশ্বর তাকে এমন এক মুখপাত্র হিসেবে ব্যবহার করতেন যিনি সুনির্দিষ্টভাবে নির্ণয় করবেন যে দর্শনটি ঠিক কখন এসে উপস্থিত হবে এবং আর বিলম্ব করবে না।
এখানে এই তথ্যগুলো উপস্থাপনের উদ্দেশ্য হল প্রমাণ করা যে প্রত্যেক স্বর্গদূতের বার্তার সাথে সাথে তাদের আগমন ও ক্ষমতায়ন এমন এক জীবন মৃত্যুর বার্তা উপস্থাপন করে যা দুই শ্রেণীর উপাসক সৃষ্টি করে। তিন স্বর্গদূত একটি ক্রমান্বয়িক পরীক্ষামূলক প্রক্রিয়ার তিনটি ধাপ। আমাদের অভিপ্রেত বিষয়ের জন্য আরও গুরুত্বপূর্ণ হল যে 1989 সালে সময়ের শেষ আগমনের পরপরই, যখন দানিয়েলের শেষ 6টি পদ উন্মোচিত হয়ে বিচারের সমাপ্তি ঘোষণা করেছিল, তখনই 7 বজ্র সম্পর্কে বোঝাপড়াটি স্বীকৃতি পেয়েছিল। তবু তৃতীয় স্বর্গদূতের ইতিহাসের শেষে 7 বজ্র এর আরেকটি উন্মোচন ঘটবে।
অ্যাডভেন্টবাদের সূচনার ইতিহাস শুরু হয় 1798 সালে প্রথম স্বর্গদূতের সিলমোহর খুলে দেওয়ার মাধ্যমে, এবং তা শেষ হয় এমন এক সত্যের সিলমোহর খুলে দেওয়ার মাধ্যমে যেটিকে একটি হতাশা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রভু তার হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। এরপর তিনি তার হাত সরিয়ে নিলেন, সিলমোহর খুললেন এবং প্রতীক্ষাকালের বার্তা প্রকাশ করলেন।
অ্যাডভেন্টবাদের সমাপ্তির ইতিহাস শুরু হয় 1929 সালে তৃতীয় স্বর্গদূতের বার্তার মোহর খোলা দিয়ে, এবং তা শেষ হয় এমন এক সত্যের উন্মোচনের মাধ্যমে যেটি প্রভু একটি নিরাশা ঘটানোর জন্য তার হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। এখন তিনি তার হাত সরিয়ে নিচ্ছেন, ফলে প্রথম নিরাশা ও অপেক্ষাকালের বার্তা উন্মোচিত হচ্ছে। তিনি 18 জুলাই 2020-এর উদ্দেশ্য উন্মোচন করছেন।
অতএব প্রভু এইরূপ বলেন, যদি তুমি ফিরে আসো
তবে আমি তোমাকে আবার ফিরিয়ে আনব, আর তুমি আমার সম্মুখে দাঁড়াবে, আর যদি তুমি নিকৃষ্টের মধ্য থেকে মূল্যবানটিকে পৃথক করো, তবে তুমি আমার মুখের ন্যায় হবে। তারা তো মার দিকে ফিরে আসুক, কিন্তু তুমি তাদের দিকে ফিরে যেও না, আর আমি তোমাকে এই জনগণের বিরুদ্ধে এক দৃঢ় পিতলের প্রাচীর করে দেব। তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তারা তোমার বিরুদ্ধে জয়ী হতে পারবে না, কারণ আমি তোমার সঙ্গে আছি, তোমাকে রক্ষা করতে ও মুক্তি দিতে, প্রভু বলেন। আর আমি তোমাকে দুষ্টদের হাত থেকে উদ্ধার করব, আর ভয়ঙ্করদের হাত থেকে তোমাকে ছাড়িয়ে নেব। জিরমিয়া ১৫:১৯